প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের মিষ্টি মধুর আলোয় গ্রহণ করুন জীবনবাণীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর কাছে অন্ধকার মুখ লুকায়, আলো জীবনকে করে তোলে কর্মময় ব্যস্ত, কিন্তু অন্ধকার জীবনকে করে তোলে গতিহীন। প্রত্যেকেই আলোর গতিশীল হতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জানা যায় যে তিনি জগতের জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে এবং আপনি সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, তাহলে হাত বাড়ান। জীবনবাণীর আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। ধরুন তার হাত, বেরিয়ে আসুন, আপনার জীবনে আলো প্রকাশিত হোক। সেই আলোতে আপনি কিভাবে প্রবেশ করবেন, পথ দেখাবে জীবনবাণীর আলোচনা। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433-497235। আবার বলছি, 9433-497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা ও বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন। আমি ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের মহা অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারবেন। আজ আমরা যে ভাববাদী পুস্তক সম্পর্কে ধ্যান করতে চলেছি সেই পুস্তক আমরা বাইবেলের পুরাতন নিয়মে পাই প্রায় শেষের দিকে, সকরীয় ভাববাদী পুস্তক। আর এই ভাববাদীর নামের অর্থ যেহোবা, যাকে স্মরণ করেন। সেই সকরীয় ভাববাদী যাকে যেহোবা স্মরণ করেন, অর্থাৎ ঈশ্বর স্মরণ করেন, তার পিতার নাম ছিল বেরিখিও, যার অর্থ যিহোবা আশীর্বাদ করেন। সেই বেরিখিয়ের পিতার নাম ইদ্দো, যার অর্থ নিরূপিত সময়। আমরা লক্ষ্য করছি এই সমস্ত নামগুলোর সমষ্টি, যার প্রত্যেকটা বেশ অর্থবহ। বাবিলনীয় বন্দিত্বের পরে জিরুসালামে প্রত্যাগত অবশিষ্টদের উৎসাহ প্রদানে এই সমস্ত নাম খুবই ইঙ্গিতপূর্ণ, অর্থাৎ সময় অনুসারে সেই তাৎপর্যপূর্ণ নাম অনুসারে আমরা লক্ষ্য করছি ঈশ্বর নিরূপিত সময় স্মরণ করেন ও আশীর্বাদ করেন। এই প্রসঙ্গে বলে রাখি যে বাইবেলের পুরাতন নিয়মে এবং সম্পূর্ণ বাইবেলে নাম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ঈশ্বর যখনই যাকে আহ্বান করেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তাদের নাম পরিবর্তন করেছিলেন। পুরাতন স্বভাব যেমন মানুষের পরিবর্তিত হয় ঈশ্বরের আগমনে তাদের জীবনে, তেমনি নামের সঙ্গে সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ নাম মানুষের চরিত্রকে, স্বভাবকে প্রকাশ করে, তেমনিভাবে ঈশ্বরের আগমন ব্যক্তি জীবনে যেমন জীবন পরিবর্তন করে, তেমনি ঈশ্বর নাম পরিবর্তনের মধ্যে দিয়ে এই কথাই বলতে চেয়েছেন যে তাঁর জীবন পরিবর্তিত। এই প্রসঙ্গে বলে রাখি যে আপনি যখন নিয়মিত এই অনুষ্ঠান শোনেন এবং এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা যদি আপনার কাছে নেই, তবে দয়া করে লিখে নেবেন।
আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। ইমেলের জন্য লিখুন bengalitv@radio882.com।
প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়ম থেকে আলোচনা করছি সকরীয় ভাববাদী পুস্তক। আসুন এই পুস্তকে আলোচনায় গভীরে যাবার পূর্বে ঈশ্বরের হাতে নিজেদেরকে সমর্পণ করি এবং প্রার্থনায় তাঁর কাছ থেকে আশীর্বাদ ভিক্ষা করি। প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের সুন্দর সময় সুযোগ তুমি আমাকে এবং আমাদের প্রত্যেকজনকে দিয়েছ। আমরা তোমায় ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুর জীবনের জন্য, তাদের পরিবার এবং তাদের কার্যের জন্য। তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী ঈশ্বর, তোমাকে ডাকলেই আমরা জীবনে আমাদের সর্বকিছুর মধ্যে তোমাকে পাই। তুমি প্রেমময় পিতা, তুমি পবিত্র ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আরও তোমার নিকটবর্তী করো, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদিগকে নবায়িত করো, তোমার ইচ্ছা পরিকল্পনা তোমার আনন্দ আমাদের মাঝে জানতে সাহায্য করো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের সকরীয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আমরা দেখি যে হিব্রু বা ইব্রীয় মানুষদের মধ্যে সকরীয় নামটা বেশ সাধারণভাবেই প্রায় শোনা যায়। পুরাতন নিয়মে 28 বার এই নামের পরিচয় বিভিন্ন ব্যক্তিদের দেখা যায়, কিন্তু বাইবেল শিক্ষকগণ এখানে যে সকরীয় নামের ব্যক্তির কথা বলেছেন তিনি হলেন মথিলিখিত সুসমাচারের 23:35 ঈশ্বর উল্লিখিত শহীদ সকরিয়ের বিষয়। কিন্তু এটা বড়ই চিত্তাকর্ষক বিষয় যে যিহুদি টার্গাম সকরীয় নামের ব্যক্তিকে মন্দিরের মধ্যে পবিত্র স্থানে বধ করা হয়েছিল, যিনি একাধারে যাজক ও ভাওবাদী উভয় ছিলেন। নহিমিয়ের পুস্তকে বাইবেলের পুরাতন নিয়মে তার ১২ অধ্যায় ৪ পদে ইদ্দোকে যাজকদের মধ্যে প্রধান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে উল্লেখিত করা হয়েছে। ঐতিহাসিক জোসিফাস বারুক, যিনি বেরেখিয়র পুত্র সখরিয়র বিষয় লিখেছেন যে গোঁড়া ধর্মোন্নত ব্যক্তিদের দ্বারা ওই পরিবার নিহত হয়। এই জোসিফাসের গণনা তাই বলে। জোসিফাস ইসরায়েলের ইতিহাস বিশেষ করে লিখেছিলেন। আর এই সকল তথ্য অনুসন্ধানে আরও এক সংবাদ আমরা অবগত হই যে পুরাতন নিয়মে ভাওবাদী সখরিয়ের বিষয় শেষ হয়ে যাওয়ার পর নূতন নিয়মে লুকলিখিত সুষমাচারে যে আরও একজন সখরীয় যাজকের বিষয় পাওয়া যায়, তার নামের অর্থ জিহোবা স্মরণ করেন। তার স্ত্রীর নাম ইলিশাবেত, যার নামের অর্থ ঈশ্বরের শপথ। পুরাতন নিয়মের পরবর্তী সময় ৪০০ বছরের নিরবতার পরের ঘটনা। একদিন নতুন নিয়মে বর্ণিত এই যাজক সখরীয় তার পালানুসারে ঈশ্বরের সাক্ষাতে যাজকীয় কার্যের প্রথানুযায়ী প্রভুর মন্দিরে ধূপ জ্বালাতে রত ছিলেন। সেই ধূপদাহের সময় প্রভুর এক দূত ধূপবেদীর দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে যাজক সখরিয়কে দর্শন দিলেন। ঈশ্বরের কাছ হতে এক সংবাদ বহন করে দূত সেখানে উপস্থিত হয়েছিলেন সখরীয় যাজককে জ্ঞাপন করতে। অতএব আমরা এখানে লক্ষ্য করছি যে ঈশ্বর পুনরায় তাঁর শপথ স্মরণ করেছেন। যাই হোক, আমরা দেখি যে এই পুস্তকটার ভাববাণী লিখিত হয় ৫২০ খ্রিস্টপূর্বাব্দে। ভাববাদী সখরীয় ছিলেন ভাববাদী হগয়েরই সমসাময়িক। এই বিষয়টা আমরা বুঝতে পারি যখন আমরা পাঠ করি ইসরার পুস্তকের ৫ অধ্যায় ১ পদ ও ৬ অধ্যায় ১৪ পদ। এই পদগুলি পাঠ করলে আমাদের তা বুঝতে সুবিধা হয়। আর সম্ভবত তিনি যুবক ছিলেন। এই পুস্তকটির বৈশিষ্ট্য হল যে দানিয়েল, জিহিজকেল ও প্রকাশিত বাক্য পুস্তকগুলো সদৃশ হলেও দানিয়েল ও জিহিজকেল ইসরায়েলের দেশে জন্মগ্রহণ করে বাইরের দেশে গিয়ে পুস্তক লিখলেন, কিন্তু সখরিয় বাইরের দেশের অর্থাৎ ব্যাবিলনে বা বাবিলে জন্মগ্রহণ করে ইসরায়েল প্রদেশের মধ্যে পুস্তক রচনা করেছিলেন। এমনকি জোহন, সাধু জোহন, যাকে আমরা প্রেরিত বলি, যিনি প্রকাশিত বাক্য রচনা করেছিলেন, তিনিও বাইরের দেশে পুস্তকটি লিখেছিলেন। আমরা জানি যে তিনি পাটম দ্বীপে বন্দী অবস্থায় ছিলেন। ইসরায়েলীয়দের সেই অবশিষ্টাংশের হতাশাপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন দিনগুলিতেও ভবিষ্যৎ বক্তা সখরীয় এক গৌরবময় উজ্জ্বল দিনের প্রত্যাশার দর্শন লাভ করেছিলেন। বিশেষ নিগূঢ়তত্ত্ব বিষয় ভাববাণীগুলো তাঁর কাছে ঈশ্বর প্রকাশ করলেন, যার জন্য পুস্তকটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাওবাদী হগয়ের সঙ্গে ভাওবাদী সখরিয়ের পার্থক্য দর্শাতে গেলে বলতে হয় তারা উভয়ের সমসাময়িক ছিলেন, উভয়ই একে অপরকে জানতেন। একই যুগে একই জাতির কাছে তারা ভবিষ্যৎবাণী প্রকাশ করেছিলেন। যেখানে ভাওবাদী হগয় ছিলেন একজন ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি, সেখানে ভাওবাদী সখরিয় ছিলেন যেন বাস্তব জ্ঞানহীন এক ব্যক্তি, পরস্পর যেন বিপরীত ধর্মী। ভবিষ্যৎ বক্তা হগয়ের পাদপ্রাপ্ত ঠিক সাধারণ মানুষের মতোই মাটি স্পর্শ করে থাকত, কিন্তু ভবিষ্যৎ বক্তা সখরিয়ের মস্তক যেন সর্বদাই ঊর্ধ্বস্থলে বিচরণ করত। তার সমস্তই শুধু দর্শন, শুধু দর্শন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আজ আমাদের জন্য এই দুই ধরনের ব্যক্তিরই বিশেষ প্রয়োজন। তাই তো ঈশ্বর হলেন মানুষের মাঝে ইম্মানুয়েল হয়ে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর হয়ে। শুধু দর্শন নয়, মানুষের সঙ্গে বেঁচে থেকে বাস্তব জীবনে, ব্যবহারিক জীবনে, দর্শন সহ মানুষের সাথে, মানুষের মাঝে আত্মিক অনুভবকে জাগিয়ে তুলতে হবে। তাই প্রয়োজন একদিকে যেমন সখরিয়ের মতো ব্যক্তির, তেমনি অপরদিকে হগয়ের মতো ব্যক্তিরও। বাহবাদী হগয় ভবিষ্যৎবাণীর প্রকাশ পেলেও সখরিয়ের ন্যায় দর্শন প্রাপ্ত না হয় সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়েছেন। নচেত শুধু সখরিয়ের দর্শন প্রাপ্তির ন্যায় ব্যক্তির দ্বারা মানুষ, অর্থাৎ এই মাটির মানুষ সব কিছু বুঝতে সমর্থ হয় না। এই জন্য যখন এই দুই ধরনের ভক্ত মানুষের সমাজে উপস্থিত হন, তখন মনে হয় সে সম্মিলন কতই না মধুর। তার কারণ মানুষ তাদের গ্রহণ করতে সক্ষম হয়ে ওঠে, তারা ঈশ্বরের বাণীকে বুঝতে সমর্থ হয়। কিন্তু তবুও ঈশ্বরের সন্তানের বা ঈশ্বরের ভক্তদের বিপক্ষাচরণ করতে মানুষ সাহসী হয়ে ওঠে, তাদের নিজেদের শাস্তি, নিজেদের সর্বনাশকে নিজেরাই আহ্বান জানায়। আমরা সখরিয় ভাববাদী পুস্তকের আলোচনা শুরু করব। আমি প্রথমে কয়েকটি পদ পাঠ করি, তারপরে আমরা আলোচনায় যাব। আমার সামনে যে বাইবেল রয়েছে সেখানে 1355 পৃষ্ঠায় রয়েছে সখরিয় ভাববাদী পুস্তক। প্রথমের অধ্যায় প্রথমেই লেখা আছে সখরিয়ের প্রাপ্ত দুই দর্শনের বৃত্তান্ত। দারিয়াবশের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরিয় ভাববাদের নিকটে উপস্থিত হইল। সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের অতি প্রতি অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছিলেন, অতএব তুমি এই লোকদিগকে বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমার প্রতি ফিরো। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। আমরা দেখি যে এই পুস্তকটির প্রথম 6 অধ্যায় মসীহ সম্পর্কিত, অর্থাৎ খ্রিস্ট যীশু সম্পর্কিত ও সহস্র বৎসরকাল সম্পর্কিত। সেই কারণে আমি আপনাদেরকে মন দিয়ে এই পুস্তকটি ধ্যান করতে অনুরোধ করব, কারণ এর পরে যখন আমরা প্রকাশিত বাক্য থেকে আলোচনা করব তখন আমাদের বোঝার সুবিধা হবে, যদি আমরা এই পুস্তকটি সখরিয় ভাববাদী পুস্তক ভালো করে বুঝতে পারি এবং আমাদের বোধগম্য হয়। যেমনভাবে আমি এর আগে দানিয়েল ভাববাদী পুস্তকও আপনাদের কাছে আলোচনা করেছি এবং দানিয়েল ভাববাদী পুস্তক, সখরিয় ভাববাদী পুস্তক এবং জিহিস্কেল ভাববাদী পুস্তক, এইগুলো যদি আমরা বুঝতে পারি তবে আমাদের প্রকাশিত বাক্য বুঝতে আরও সুবিধা হবে। যাই হোক, ভবিষ্যৎ বক্তা সখরিয় এক রাত্রির মধ্যে প্রাপ্ত 10 দর্শন সম্পর্কে এই ভাগটার মধ্যে বর্ণনা করেছেন, অর্থাৎ প্রথম 6 অধ্যায়ের মধ্যে এই 10 দর্শন। আমার মনে হয় যে এই সমস্ত সেই শুভরাত্রির কার্যক্রম। আমরা ফিরে আসি যে ভূমিকা এবং সেই সতর্কতামূলক যে বাণী আমাদের জন্য দেওয়া হয়েছে। প্রথম পদটা ভূমিকা স্বরূপ ব্যবহৃত, যে দারিয়াবশের দ্বিতীয় বৎসরে অষ্টম মাসে। কথাটা এক পরজাতীয় রাজার রাজত্বের ভবিষ্যৎবাণীকে সজ্জিত করেছে, কেননা আমরা দেখি যে বাবিলে 70 বন্দিত্বে যাপন করার পর ইসরায়েলের অবশিষ্টাংশের স্বদেশে প্রত্যাগমনের কাল হল এইটি। আমি আপনাদেরকে স্মরণ করিতে চাই যে ইসরায়েল জাতি ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য, তাকে অস্বীকার করার জন্য, বালদেবের উপাসনা করার জন্য এবং তারা ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বর যা বারণ করেছিলেন তা করার জন্য তাদের মধ্যে যে শাস্তি এনেছিলেন সেই শাস্তি ভয়ানকভাবে তাদের উপরে নেমে এসেছিল। আমরা জানি প্রথমেই উত্তরের 10 গোষ্ঠী অসুর রাজের অধীন হয়েছিল, তাই তারা নিশ্চিহ্ন হয়ে গেছিল এবং উত্তর ভাগ থেকে কিছু মানুষ দক্ষিণ ভাগে পালিয়ে এসে ভেবেছিল যেহেতু জিরুসালেম মন্দির তাদের মধ্যে আছে সেহেতু তারা সর্বদা সুরক্ষিত থাকবে। আমরা অনেকেই আছি, আমরা মনে করি আমার কাছে একটা বাইবেল বা একটা ক্রুশ থাকলে আমি রক্ষা পেয়ে যাব। এটি নয়, কিন্তু বাইবেলের যে বাক্য তা যদি আমার মধ্যে থাকে এবং সেই বাক্যের বাধ্য হয়ে যদি চলি, ক্রুশ যে ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট প্রাণ দিয়েছিলেন সেই ক্রুশের অর্থ যদি আমরা উপলব্ধি করি, তবেই তা আমাদের জীবনকে শক্তি, সাহায্য এবং তার চালনা দান করে। ইসরায়েল জাতি ভুল করেছিলেন, আর সেই তার ভুলের জন্য তাদেরকে মাশুল দিতে হয়েছিল। আমরা দেখি যে 300 বছর পর, অর্থাৎ উত্তর ভাগের পতনের প্রায় 300 বছর পরে, বাবিল রাজ নবখুৎনিৎসরের দ্বারা দক্ষিণ ভাগের যে দুটি গোষ্ঠী, যার রাজধানী ছিল জিরুসালেম, সেই অংশ বাবিল রাজ নবখুৎনিৎসর শুধু ঘিরে ফেললেন না, তার ভেতরে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করলেন, এবং যারা সুন্দর এবং যারা শিক্ষিত, যারা শক্ত সামর্থ্য, তাদেরকে বন্দী করে নিয়ে গেলেন। আর আপনি জানেন কি, 800 কিলোমিটারের অধিক রাস্তা তাদেরকে পায়ে হেঁটে বন্দী করে শেকলে দিয়ে বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাবিল রাজের কাছে, বা বাবিল দেশে, বা বলতে পারি বাবিলনে। কি ভয়ানক তাদের উপরে ঈশ্বরের যে বিচার নেমে এসেছিল তা আমরা দেখতে পাই। কিন্তু সেই 70 বৎসর যখন তারা বাবিলনে বন্দিত্বের মধ্যে ছিল, যখন তাদের কাছে আর সেই মন্দির ছিল না, যখন তারা ঈশ্বরকে ডাকতে পাচ্ছে না, তখন তারা উপলব্ধি করেছিল তাদের জীবনের অবস্থা, এবং সেই পতনের মধ্যে তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন, আর ঈশ্বর তাদের ক্রন্দন শুনেছিলেন। তারপরের ঘটনা আমরা দেখছি যে ঈশ্বর তাদেরকে বার করে এনেছিলেন। তাই বলতে চাইছি যে বাবিলে 70 বৎসর বন্দিত্বে যাপন করার পর ইসরায়েলের অবশিষ্টাংশের স্বদেশে প্রত্যাগমনের কাল হল এইটি, যখন ইসরায়েল বা জিউদা কোথাও নিজস্ব রাজা ছিল না তাদের। দাউদ বংশ সেই যে সময় সিংহাসনে ছিল না, এবং পরজাতীয়দের উন্নতি সেই সময় ঘটেছিল। এই দারিয়াবশের সময় হগয় ভাওবাদী ভবিষ্যৎবাণী প্রকাশ করছিলেন। ওই বৎসরের 6ষ্ঠ মাস হতে হগয় কাজ শুরু করেছিলেন, আর সকরীয় ভাওবাদী শুরু করেছিলেন ঠিক 2 মাস পরে। এ ছিল 520 খ্রিস্টপূর্বাব্দ। হগয় ভাববাদী ঈশ্বরের বাক্য পেলেন, আমরা বলতে পারি সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং ডিসেম্বর মাসে, কিন্তু মধ্যস্থলে নভেম্বরে ভবিষ্যৎবাণী পেলেন ভাওবাদী সকরীয়। লেখা আছে, সদাপ্রভুর এই বাক্য সকরীয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। এই একই ভাব হগয় ভাওবাদীও ব্যবহার করেছেন। অপর কথায় বলতে গেলে বলতে হয়, সকরীয় ভাববাদীও হগয় ভাওবাদীর ন্যায় একই অধিকার বা একই অধিকারের কথা উল্লেখ করেছেন। এই পুস্তকে এই কথাটা 14 বার রয়েছে, যেহেতু পুস্তকটিতে 14টি অধ্যায় আছে, সেহেতু গড়ে প্রত্যেকটি অধ্যায় রয়েছে বলে ধরে নিতে পারি। ঈশ্বরের বাক্যের মধ্যে এটি এক গুরুত্বপূর্ণ পুস্তক বলা চলে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের আমরা সকরীয় ভাববাদী পুস্তকের আলোচনা শুরু করেছি, কিন্তু শুরুর পূর্বেই আমরা দেখতে পেলাম যে ঈশ্বর তার প্রিয় জাতি, যাদেরকে তিনি মনোনয়ন করেছিলেন, তাদের অন্যায়ের জন্য শাস্তি দিয়েছিলেন এবং তাদেরকে বিদেশী রাজার হাতে সমর্পণ করেছিলেন। কিন্তু অন্যদিকে আমরা এও শুনতে পাই বা জানতে পারলাম আজকের, যে তারা যখন ক্রন্দন করেছিলেন অন্তরের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে, ঈশ্বর তাদের ক্রন্দন শুনেছিলেন এবং সেই পরজাতি রাজার কাছ থেকে তাদেরকে আবার মুক্ত করেছিলেন। কেউ কেউ এটিকে বলেন সেকেন্ড এক্সোডাস, বা যাকে বলা হয় দ্বিতীয় নির্গমন বা দ্বিতীয় যাত্রা। আমরা প্রথম যাত্রা দেখেছিলাম যখন ঈশ্বর মসির নেতৃত্বে ইসরায়েল জাতিকে মিশর থেকে বার করে এনেছিলেন, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই ঈশ্বর পরজাতি রাজা কোরশকে ব্যবহার করেছিলেন তার হৃদয়কে। ঈশ্বর আমাদের জীবনে শুধু বিশ্বাসীকেই যে ব্যবহার করেন এমন কথা নয়, ঈশ্বর যে কোনো ব্যক্তিকেই ব্যবহার করতে পারেন তার কাজের জন্য। সেজন্য প্রভু যীশু বলেছিলেন, তোমরা যদি কথা না বলো তোমরা যদি সাক্ষ্য না দাও তাহলে ওই পাথরগুলো চিৎকার করে উঠবে। আপনি যদি ঈশ্বরের কাজে ঈশ্বরের সাক্ষ্যদানে বিরত থাকেন, ঈশ্বর অন্যকে ব্যবহার করবেন। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের কথা বলা, ঈশ্বরের সাক্ষ্য তুলে ধরা একটা সৌভাগ্যের বিষয়, আর আপনি সেই কাজে নিজেকে অংশীদার করতে পারেন অথবা নিজেকে পিছিয়ে রাখতে পারেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু একথাই বলতে চাই আজকের, যে ঈশ্বর ভাওবাদী সখরিয়কে ব্যবহার করেছিলেন, তিনি তাকে দর্শন দিয়েছিলেন এবং সেই দর্শন তার পুস্তকের মধ্যে আমাদের কাছে আজকের প্রকাশিত হতে চলেছে। তাই আসুন প্রার্থনাপূর্বক সেই পুস্তকের প্রতিটি কথা আমরা জানার, বোঝার এবং সেই মতো জীবনে চলার চেষ্টা করি। আগামী দিনে আবার এই পুস্তক থেকে আলোচনা শুরু করব, কিন্তু একটি কথা বলে রাখি, আপনি যখন এই আলোচনায় যোগ দেন তখন নিশ্চয়ই করে আপনার নিজস্ব বাইবেল নিয়ে উপস্থিত হবেন। দ্বিতীয় বিষয়, আপনি আগে থেকে ঈশ্বরের বাক্যের কয়েকটি পদ নিশ্চয়ই পড়ে রাখবেন, যেন আমি যখন আলোচনা করি তখন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন আলোচনার মধ্যে কিনা তা দেখতে পারেন। তৃতীয় বিষয় বলে রাখি, এই পুস্তক যখন আলোচনা চলবে আপনি নিশ্চয়ই করে একটা খাতা এবং কলম সঙ্গে রাখবেন, যে আপনার প্রশ্ন বা আপনার ভালো লাগা বিষয়গুলি লিখে রাখুন, যেন সারা দিন ধরে আপনি তা ধ্যান করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বারবার চেতনা দিচ্ছ, তোমার নিকটবর্তী করছ, যেন আমরা তোমার সেই সত্য, তোমার সেই মহান পরিকল্পনা এবং প্রকাশকে আমরা বুঝতে পারি। প্রভু, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমাদের পক্ষে তা বোধগম্য হওয়া সম্ভব নয়। তাই তোমার হাতে আমরা নিজেরা সমর্পিত হই আজকের, আর প্রার্থনা করি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, যেন প্রভু তোমার বাক্য জানার আকাঙ্ক্ষা তৃষ্ণা নিয়ে তারা যেন উপস্থিত হতে পারেন। প্রস্তুতি তুমি আমাদেরকে দান করো আত্মিকভাবে, আমাদের প্রত্যেককে ভালো রাখো, আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা শুধুমাত্র তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438004524380045, এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন 9433497235। আবার বলছি 9433497235। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।